الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এসপ্তাহে রিসালা দোয়া করার ১৭টি মাদানী ফুল। এই বিষয়বস্তুটি মাদানী পাঞ্জা সূরা ১৬৫ থেকে ১৮৪ এবং ১৩ ও ১৪ পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে। আত্তারের দোয়া। হে মুস্তফার প্রতিপালক, যে ব্যক্তি দোয়া করা ১৭টি মাদানী ফুল পুস্তিকাটি পড়ে বা শুনে নিবে, তার নেক ও জায়েজ উদ্দেশ্যের উপর রহমতপূর্ণ দৃষ্টি দান করো, তার দোয়া যেন সর্বদা কবুল হতে থাকে এবং তাকে বিনা হিসাবে ক্ষমা করে দাও। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফের ফজিলত। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ১০০বার দরুদ শরীফ পাঠ করে, সে ব্যক্তি যখন কিয়ামতের দিন আসবে তখন তার সাথে এমন একটি নূর থাকবে, ওই নূর যদি সমস্ত সৃষ্টির মাঝে বন্টন করে দেওয়া হয় তবে তা সকলের জন্য যথেষ্ট হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়ার গুরুত্ব। প্রিয় ইসলামী ভাইরা, দোয়া করা বড়ই সৌভাগ্যের বিষয়। কুরআন ও হাদিসে মুবারাকার মধ্যে বিভিন্ন স্থানে দোয়া করার জন্য উৎসাহ দেয়া হয়েছে। একটি হাদিসে পাকে বর্ণিত রয়েছে, আমি কি তোমাদেরকে ওই বস্তুর কথা বলবো না যা তোমাদেরকে শত্রু থেকে রক্ষা করবে এবং তোমাদের রিজিক প্রশস্ত করে দিবে? রাত দিন আল্লাহ পাকে দরবারে দোয়া করতে থাকো, কেননা দোয়া হলো মুমিনের হাতিয়ার। দোয়া বিপদ দূরকারী। মদিনার তাজেদার হুজুরপূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, বিপদ অবতীর্ণ হয় আর দোয়া এর সাথে মিলিত হয়, অতঃপর উভয় কিয়ামত পর্যন্ত ঝগড়া করতে থাকে। ইবাদতে দোয়ার পদমর্যাদা। হযরতে সাইয়্যিদুনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবাদত সমূহের মধ্যে দোয়ার পদমর্যাদা হলো খাবারের মাঝে লবণের পদমর্যাদার মতো। দোয়ার তিনটি উপকারিতা। হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মুসলমান এমন দোয়া করে যে দোয়ার মধ্যে গুনাহ ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কোনো বিষয় নেই, তখন আল্লাহ পাক তাকে তিনটি বস্তু থেকে যে কোনো একটি অবশ্যই দান করেন। নাম্বার ১, হয়তো তার দোয়ার ফলাফল খুব শীঘ্রই তার জীবনে প্রকাশ পায়। ২ নাম্বার, ওই দোয়ার বরকতে আল্লাহ পাক তার কোনো বিপদ দূর করেন। অথবা নাম্বার ৩, তার জন্য আখিরাতে কল্যাণ লিপিবদ্ধ করা হয়। অপর এক বর্ণনায় রয়েছে, বান্দা যখন আখিরাতে নিজ দোয়া সময়ের সওয়াব দেখবে যা দুনিয়াতে কবুল হয়নি, তখন সে আশা করবে, হায় যদি দুনিয়াতে আমার কোনো দোয়াই কবুল না হতো। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো, দোয়া কখনো বৃথা যায় না। দোয়ার প্রভাব দুনিয়াতে প্রকাশ না পেলেও আখিরাতে এর প্রতিদান ও সওয়াব অবশ্যই মিলবে, এজন্য দোয়াতে অলসতা করা উচিত নয়। দোয়ার ৫টি মাদানী ফুল। নাম্বার ১, প্রথম উপকারিতা হলো আল্লাহ পাকের হুকুমের আনুগত্য হয় আর তার হুকুম হলো আমার কাছে দোয়া করো। যেমনি ভাবে কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে, পারা ২৪ সূরা মুমিন আয়াত ৬০,
উদউনি আস্তাজিব লাকুম,
কানজুল ইমান থেকে অনুবাদ, আমার কাছে দোয়া করো আমি কবুল করব। নাম্বার ২, দোয়া করা সুন্নত। যেহেতু আমাদের প্রিয় নবী মাক্কী মাদানী মুস্তফা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় দোয়া করতেন, এজন্য দোয়া করার দ্বারা সুন্নতের অনুসরণেরও সৌভাগ্য অর্জিত হয়। নাম্বার ৩, দোয়া করাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণও হয়ে যায়, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোলামদেরকে দোয়ার ব্যাপারে সর্বদা তাগিদ দিতেন। নাম্বার ৪, দোয়াকারী আবিদ অর্থাৎ ইবাদত পরায়ণ বান্দাদের দলে প্রবেশ করে। যেহেতু দোয়া নিজে একটি ইবাদত, বরং ইবাদতেরই মগজ, যেমনি ভাবে আমাদের প্রিয় নবী মাক্কী মাদানী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, দোয়া হলো ইবাদতের মগজ। নাম্বার ৫, দোয়ার মাধ্যমে হয়তো দোয়াকারীর গুনাহ ক্ষমা করা হয়, অথবা দুনিয়াতে তার সমস্যার সমাধান হয়ে যায়, অথবা ওই দোয়া তার জন্য আখিরাতে ধন ভাণ্ডারে পরিণত হয়ে যায়। জানিনা কোন গুনাহ হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো, দোয়া করার মধ্যে আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যও হয়ে যায়। দোয়া করা সুন্নত, আবার দোয়া করার মাধ্যমে ইবাদতের সওয়াবও পাওয়া যায়। এছাড়াও দুনিয়া ও আখিরাতের অসংখ্য উপকার অর্জিত হয়। কোনো কোনো লোককে দেখা যায় যে তারা দোয়া কবুল হওয়ার জন্য অনেক তাড়াহুড়া করে থাকে। মাযাল্লাহ, অনেকে তো এই কথাও বলে বেড়ায়, আমি তো এতদিন ধরে দোয়া করে আসছি, বুজুর্গ ব্যক্তিদের মাধ্যমে দোয়া করিয়েছি, কোন পীর ফকির বাদ দেইনি, এই ওয়াজিফা পড়েছি, ওই সবক পড়েছি, অমুক অমুক মাজারেও গিয়েছি, কিন্তু এরপরও আল্লাহ পাক আমার আশা পূরণই করছে না। বরং এ কথাও শোনা যায় যে জানি না কোন গুনাহ হয়ে গেছে যেটা শাস্তি আমি ভোগ করছি। এ ধরনের অদ্ভুত কথা যারা বলে থাকে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি ঠিকমতো নামাজ আদায় করেন তো, তাই না? তখন সম্ভবত উত্তর পাওয়া যাবে, জি না। দেখলেন তো, মুখ দিয়ে অনায়াসে অতর্কিত ভাবে বের হয়ে আসছে, জানি না আমার দ্বারা এমন কোন গুনাহ হয়েছে যার শাস্তি আমি পাচ্ছি, আর নামাজের প্রতি অবহেলা তার দৃষ্টিতেই পড়ছে না। যেন নামাজ আদায় না করা মাযাল্লা কোনো গুনাহই নয়। আরে, সে যদি নিজের ছোট শরীরের প্রতি একটু নজর দিত, বাস্তবে আপনি দেখুন না, মাথার চুল ইংরেজদের মতো, তাদের মতো মাথাও খোলা, পোশাক ইংরেজ মার্কা, চেহারা হলো প্রিয় নবী মক্কী মদিনী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু অগ্নি পূজারীদের মতো। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান সুন্নত, দাড়ি মুবারক চেহারা থেকে অদৃশ্য, জীবন ধারণের রীতিনীতি ইসলামের শত্রুদের মতো, নামাজ পর্যন্ত পড়ে না, অথচ নামাজ আদায় না করা জঘন্য গুনাহ, দাড়ি মুন্ডানো হারাম, তদুপরি সারাদিন মিথ্যা, গীবত, চগলখড়ি, ওয়াদাভঙ্গ, কুধারণা, কুদৃষ্টি, পিতামাতার অবাধ্যতা, গালিগালাজ, সিনেমা নাটক ও গান বাজনা ইত্যাদি জানি না আরো কত ধরনের গুনাহ করা হচ্ছে, কিন্তু এসব গুনাহ জনাবের দৃষ্টিতেই পড়ছে না। এত গুনাহ করার পরও তাকে শয়তান উদাসীন করে রেখেছে, আর মুখ দিয়ে এ সমস্ত অভিযোগপূর্ণ কথাগুলো বের হতেই চলছে, আমার দ্বারা এমন কোন গুনাহ হয়েছে যার শাস্তি আমি পাচ্ছি। একটু চিন্তা করুন, আপনার কোন অন্তরঙ্গ বন্ধু আপনাকে কিছু কাজ করে দেওয়ার জন্য বারবার বলা সত্ত্বেও আপনি ওই কাজ করলেন না, অতঃপর কোন সময় আপনার কোনো কাজ ওই বন্ধু দ্বারা যদি করাতে হয়, তখন এটা স্পষ্ট যে আপনি প্রথমে চিন্তা করবেন যে আমি তো তার একটি কাজও করিনি, এখন তিনি আমার কাজ কেন করবেন। তারপর আপনি যদি মনে সাহস নিয়ে তাকে কাজ করার জন্য অনুরোধ করেও দেখলেন, আর সে যদি তা নাও করে, তবু আপনি অভিযোগ করতে পারবেন না, কেননা আপনি তো আপনার বন্ধুর কোনো কাজই করেননি। এখন ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, আল্লাহ পাক কত কাজের কথা বলেছেন, কত বিধান চালু করেছেন, কিন্তু আপনি নিজে তা থেকে কোন কোন বিধান পালন করেছেন। চিন্তা করলে দেখা যাবে যে আল্লাহ তাআলার অনেক বিধান পালনের ক্ষেত্রে অলসতা রয়েছে। আশা করি একথা বুঝে এসে গেছে যে আপনি নিজে আল্লাহ পাকের আদেশ অনুসারে আমল করছেন না, আর তিনি যদি আপনার কোনো কথায় তথা দোয়ার প্রভাব বা ফলাফল প্রকাশ না করেন, তখন আল্লাহ পাকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে বসেন। দেখুন না, আপনি যদি আপনার কোনো অন্তরঙ্গ বন্ধুর কোনো কথাকে বারবার এড়িয়ে চলেন, তাহলে হতে পারে তিনি আপনার সাথে বন্ধুত্বেরই ইতি টানবেন, কিন্তু আল্লাহ পাক তার বান্দাদের উপর কতই না দয়াবান যে তার বিধানের লাখো বিরোধিতা করলেও তিনি তাকে তার বান্দাদের তালিকা থেকে বের করে দেন না। তিনি প্রতিনিয়ত দয়া আর অনুগ্রহ করেই যাচ্ছেন। একটু চিন্তা করুন, যে সকল বান্দা অকৃতজ্ঞতা প্রকাশ করছে, যদি আল্লাহ পাক শাস্তিস্বরূপ নিজ দয়া ও অনুগ্রহ ওই বান্দার প্রতি বন্ধ করে দেন, তাহলে তাদের কি অবস্থা হবে? নিঃসন্দেহে তার দয়া ছাড়া একটি কদমও উঠানো সম্ভব নয়। আরে, তিনি যদি নিজের মহান নিয়ামত বাতাসকে, যা একেবারে বিনামূল্যে দান করে যাচ্ছেন, যদি কয়েকটা মুহূর্তের জন্য বন্ধ করে রাখেন, তাহলে সারা পৃথিবীতে লাশের স্তূপ পড়ে যাবে। প্রিয় ইসলামী ভাইরা, অনেক সময় দোয়া দেরিতে কবুল হওয়ার মাঝে অফুরন্ত কল্যাণও থাকে যা আমরা বুঝতে পারি না। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যখন আল্লাহ পাকের কোনো প্রিয় বান্দা দোয়া করে থাকেন, তখন আল্লাহ পাক জিবরাইল আমিন আলাইহিস সালামকে ইরশাদ করেন, থামো, এখন দিও না, যাতে সে পুনরায় আমার কাছে চায়, কারণ তার আওয়াজ আমার কাছে খুবই পছন্দনীয়। আর যখন কোনো কাফির বা ফাসিক গুনাহগার দোয়া করে, তখন আল্লাহ পাক ইরশাদ করেন, হে জিবরাইল আলাইহিস সালাম, তার কাজ দ্রুত করে দাও, যাতে সে পুনরায় না চায়, কারণ তার আওয়াজ আমার কাছে অপছন্দনীয়। হযরতে সাইয়েদুনা ইয়াহইয়া বিন সাঈদ বিন কাত্তান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাককে স্বপ্নে দেখলেন, অতঃপর আরজ করলেন, হে আমার আল্লাহ পাক, আমি অধিকাংশ সময় দোয়া করি আর তুমি তা কবুল করো না, কেন? তখন নির্দেশ হলো, হে ইয়াহইয়া, আমি তোমার আওয়াজকে মুহাব্বত করি, এজন্য আমি তোমার দোয়া কবুল করতে দেরি করি। প্রিয় ইসলামী ভাইরা, এখন যে হাদিসে পাক ও ঘটনা বর্ণনা করা হলো, এতে একথা বলা হয়েছে যে আল্লাহ পাকের নিকট তার প্রিয় বান্দাদের কান্নাকাটি খুবই পছন্দ, তাই এই কারণেও অনেক সময় দোয়া কবুল হতে দেরি হয়। এখন এই রহস্যগুলো আমরা কিভাবে বুঝতে পারবো? তাই কোনো অবস্থাতেই দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া না করা উচিত। আহসানুল বিয়া নামক কিতাবের 33 পৃষ্ঠায় আদাবে দোয়া তথা দোয়ার আদব বর্ণনা করতে গিয়ে হযরত মাওলানা নকী আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, তাড়াহুড়োকারীদের দোয়া কবুল করা হয় না। দোয়ার আদবের মধ্যে এটাও রয়েছে, দোয়া কবুল হবার জন্য তাড়াহুড়ো করতে নেই। হাদিস শরীফে বর্ণিত রয়েছে, আল্লাহ পাক তিন ব্যক্তি দোয়া কবুল করেন না। নাম্বার এক, ওই ব্যক্তি যে গুনাহের জন্য দোয়া করে। দুই, ওই ব্যক্তি দোয়া যে এটা কামনা করে যাতে আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে যায়। নাম্বার তিন, ওই ব্যক্তি দোয়া যে দোয়া কবুল হওয়ার জন্য তাড়াহুড়ো করে। যেমন বলে যে আমি দোয়া করেছি এখনো কবুল হয়নি। এই হাদিসে বলা হয়েছে অবৈধ কাজের জন্য দোয়া না করা চাই যেহেতু তা কবুল হয় না। এছাড়া কোনো আত্মীয় স্বজনের হক নষ্ট হয় এমন দোয়াও করবে না, এবং দোয়া কবুল হওয়ার জন্য তারা হুরাও যেন না করে, অন্যথায় দোয়া কবুল করা হবে না। আহসানুল বিয়া লি আদাবি দোয়া নামক কিতাবটির উপর আলা হজরত ইমাম আহলে সুন্নত মাওলানা আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাই পাদটিকায় লিখেছেন এবং এর নাম রেখেছেন জাইলুল মুদ্দা লি আহসানিল বিয়া। এই পাদটিকার এক স্থানে দোয়া কবুল হওয়ার জন্য তাড়াহুড়োকারীদেরকে তিনি নিজ বিশেষ স্বকীয়তায় এবং অতীব জ্ঞান গর্ব পন্থায় বোঝাতে গিয়ে বলেছেন, দুনিয়াবি অফিসারদের কাছে আসা প্রার্থীদেরকে অর্থাৎ তাদের কাছে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সমাধান করতে ইচ্ছুক ব্যক্তিগণকে দেখা যায় যে তিন বছর পর্যন্ত আশা আশা অপেক্ষা করতে থাকে, সকাল সন্ধ্যা তাদের দরজায় দরজায় ঘুরতে থাকে, ধাক্কা খায় এবং ওই অফিসাররা তাদের দিকে ভ্রুক্ষেপও করে না, উত্তরও দেয় না, বরং ধমক দেয়, নাক ছিটকায়। কাজের আশাকারীরা অযথা কষ্ট করে ঘুরে বেড়ায়, সে নিজের পকেট থেকে খায়, ঘর থেকে খরচের টাকা চায়, বেকার অযথা খাটে, এদিক সেদিক তথা অফিসারদের নিকট ধাক্কা খেতে খেতে বছর অতিবাহিত হতে চলেছে। এরপর আজকের দিনটি যেন তার জন্য প্রথম দিন, কিন্তু এরা অর্থাৎ অফিসারদের নিকট ধাক্কা খাওয়া লোকেরা নিরাশ হয় না এবং অফিসারদের পিছনে পিছনে দৌড়াদৌড়িও বন্ধ করে দেয় না। অথচ আহকামুল হাকিমিন আকরামুল আকরামিন আল্লাহ পাকের মহান দরজায় কেউ বা একেবারে প্রথম আসলো, আসলেও পেরেশান হয়ে যায়, ভয় পায়, আশা করে যে কালকের কাজ আজকেই হয়ে যাক। কোনো দোয়া বা ওজিফা এক সপ্তাহ ধরে পড়লে অভিযোগ শুরু হয়ে যায় যে জনাব অনেক তো পড়েছি কোনো কাজ হয়নি। এই বোকারা মূলত তার দোয়া কবুল হওয়ার দরজা নিজে বন্ধ করে নিল। হুজুর নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের দোয়া কবুল হবে যতক্ষণ তাড়াহুড়া না করো, এটা বলিও না যে দোয়া করেছি কবুল হয়নি। কেউ কেউ তো এমত অবস্থায় লাগামহীন সীমালঙ্ঘনকারী হয়ে যায়, আয়তের বাহিরে চলে যায় যে দোয়া আমল ইত্যাদির প্রতি অবিশ্বাসী হয়ে পড়ে, বরং আল্লাহ পাকের অঙ্গীকার দয়া অনুগ্রহের প্রতি আস্থাহীন হয়ে পড়ে আল্লাহর পানা। এই সকল লোকদেরকে বলি, হে নির্লজ্জ, নিজের অবস্থার দিকে একটু দৃষ্টি দাও। যদি তোমার সমকক্ষ কোনো বন্ধু তোমাকে হাজারবার কোনো কাজ করার জন্য বলে, তুমি সেখান থেকে কোনো একটি কাজও যদি না করো, তাহলে তোমার কোনো কাজ তাকে করে দেওয়ার জন্য বলার পূর্বে অবশ্যই তুমি লজ্জা পাবে যে আমি তো তার কোনো কাজই করিনি, এখন কোন মুখে তাকে আমার কাজ করার জন্য বলি। যদি বেশি প্রয়োজনীয় কাজ হয় তাকে করার জন্য বলে ফেলা হলো, আর সে যদি কাজ না করে তাহলে মূলত এতে তার প্রতি কোনো অভিযোগ করা যাবে না, অর্থাৎ এতে সে অভিযোগ করবেই না, কেননা তা সে নিজেই বুঝতে পারে যে আমি তার কাজ কখন করেছি, যে তিনি আমার কাজ করে দিবেন। এখন বিচার করো, তুমি মুনিবের কতটা বিধি বিধান মেনে চলেছো, তার হুকুম না মানা আর নিজের প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় আবেদন সব সময় মঞ্জুর হোক এমন কামনা করাটা কতটাই নির্লজ্জের ব্যাপার, হে নির্বোধ। এরপরও পার্থক্য দেখো, নিজের মাথা থেকে পা পর্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করো, তোমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সদা সর্বদা হাজার হাজার অগণিত নিয়ামত দ্বারা পরিপূর্ণ। যেমন তুমি যখন শয়ন করো, তার নিষ্পাপ ফেরেশতারা তোমাকে নিজ হেফাজতে পাহারা দিচ্ছে, তুমি গুনাহ করার পরও পুরোপুরি সুস্থ আছো, বিপদ থেকে মুক্তি, খাওয়ার পর তা হজম হচ্ছে, শরীরের ভেতরে নাপাকি বস্তু দূরকরণ, মাসিক রক্তস্রাব, অঙ্গ প্রত্যঙ্গের শক্তি, চোখের দৃষ্টিশক্তি সহ অগণিত দয়া অনুগ্রহ তুমি না চাইতে তোমার উপর বর্ষণ হচ্ছে, তারপরও তোমার কোনো কোনো চাহিদা যদি তোমাকে দান করা না হয় তখন কোন মুখে অভিযোগ করো। তুমি কি জানো তোমার জন্য মঙ্গল কিসে? তোমার জন্য হয়তো কোনো কঠিন বিপদ আসার ছিল যা কবুল না হওয়া দোয়ার বদলতে দূর হয়ে গেছে। তুমি কি জানো ওই দোয়ার বদলায় তোমার জন্য কি বিশাল সওয়াবের ভান্ডার অপেক্ষা করছে? আল্লাহ পাকের অঙ্গীকার সত্য আর কবুল হওয়ার উল্লেখিত তিনটি পন্থাই আছে, যাদের প্রথমটি পরটার চাইতে উত্তম। তবে হ্যাঁ, যদি অবিশ্বাস আসে তাহলে অবশ্যই জেনে রাখো তুমি মরেছ আর অভিশপ্ত শয়তান তোমাকে আপন করে নিল। হে অপবিত্র, নিজের মুখটি দেখো আর মহান সত্তা নিয়ে চিন্তা গবেষণা করো। তোমার মতো অপবিত্রকে নিজের মহান দরবারে উপস্থিত হওয়ার, তার মহান নাম নেওয়ার, তার দিকে মনোনিবেশ করার ও তাকে ডাকার জন্য তোমাকে অনুমতি দিয়েছেন। তোমার লক্ষ লক্ষ আশা, এর উপর তো কুরবান কোনো তুলনাই হয় না। হে অধৈর্য, ভিক্ষা করতে শিখো, এই মহান দরবারের মাটিতে লুটিয়ে পড়ো, মিশে যাও, এমন মানসিকতা তৈরি করো যে এখনই দিবেন, বরং তাকে ডাকার ও তার নিকট মোনাজাত করার স্বাদে এমন ভাবে ডুবে যাও যে ইচ্ছা ও মনের বাসনা কিছুই যেন স্মরণে না থাকে। নিঃসন্দেহে জেনে রাখো, ওই দরজা থেকে বঞ্চিত হয়ে কেউ ফিরবে না, যেহেতু যে ব্যক্তি দয়ালু আল্লাহ পাকের দরজায় কড়া নেড়েছে সেটা তার জন্য খুলেছে, তৌফিক আল্লাহ পাকের পক্ষ থেকেই। হযরত সাইয়েদুনা নকিয়া আলী খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হে প্রিয় বন্ধু, তোমার প্রতিপালক ইরশাদ করেন, পারা ২ সূরা বাকারা আয়াত ১৮৬ অনুবাদ, আমি প্রার্থনা গ্রহণ করি আহ্বানকারীর যখন আমাকে আহ্বান করে, পারা ২৩ সূরা সফাত আয়াত ৭৫ অনুবাদ, আমি কতই না উত্তম কবুলকারী, পারা ২৪ সূরা মুমিন আয়াত ৬০ অনুবাদ, আমার কাছে দোয়া করো আমি কবুল করব। অতএব নিঃসন্দেহে বুঝে নিন, আল্লাহ পাক তোমাকে আপন দরজা থেকে বঞ্চিত করবেন না এবং তিনি আপন অঙ্গীকার পালন করবেন। আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করেন, পারা ৩০ সূরা দোহা আয়াত নাম্বার ১০ অনুবাদ, ভিক্ষুককে ধমক দিও না। আল্লাহ পাক কিভাবে তোমাকে তার নিজ দয়ার ভাণ্ডার থেকে দূরে রাখবেন, বরং তিনি তোমার দোয়া দেরিতে কবুল করে তোমার উপর দয়া দৃষ্টি রাখছেন। প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ, আশিকানে রসুলের দিনী সংগঠন দাওয়াত ইসলামের মাদানী কাফেলায় আশিকানে রসুলের সাথে সুন্নত ভরা সফর করে দোয়াকারীদের অনেক সমস্যার সমাধান হওয়ার ঘটনা শুনতে পাওয়া যায়। এক ইসলামী ভাইয়ের বর্ণনা, নিজস্ব আঙ্গিকে বর্ণনা করার চেষ্টা করছি। আমাদের মাদানী কাফেলা শহরে পৌঁছল। আমাদের সাথে অংশগ্রহণকারী এক ইসলামী ভাইয়ের হেকুননিসা নামক একটি ব্যথা জাতীয় রোগ দেখা দিল। বেচারা প্রচন্ড ব্যথায় পানিবিহীন মাছের ন্যায় ছটফট করতে লাগলো। একদা ব্যথায় সারা রাত ঘুমাতে পারেনি। শেষ দিন আমিরে কাফেলা বললেন, আসুন আমরা সকলে মিলে তার জন্য দোয়া করি। অতঃপর দোয়া শুরু হয়ে গেল। ওই ইসলামী ভাইয়ের বর্ণনা হচ্ছে, আলহামদুলিল্লাহ, দোয়া চলাকালীন সময়ে ব্যথা কমতে শুরু করলো। আরো কিছুক্ষণ পর আমার ইরকুননিসা রোগের ব্যথা সম্পূর্ণ রূপে চলে গেল, আলহামদুলিল্লাহ। এই বয়ান দেওয়ার পর অনেক দিন অতিবাহিত হয়ে গেছে, আজ পর্যন্ত আমার আর ওই রোগ দেখা দেয়নি, আলহামদুলিল্লাহ। এই বর্ণনা দেয়া পর্যন্ত আমি মাদানী কাফেলার জিম্মাদার হিসেবে মাদানী কাফেলা সারা জাগানোর চেষ্টায় সচেষ্ট রয়েছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো, মাদানী কাফেলার বরকতে ইরকুননিসা রোগের মতো কষ্টদায়ক রোগ থেকে মুক্তি পাওয়া গেল। ইরকুননিসা তথা শিরা রোগ হলো, এতে উরুর গোড়া থেকে পায়ের গোড়ালি পর্যন্ত প্রচন্ড ব্যথা হয়। এই রোগ বছর পর বছর পিছু ছাড়ে না। দোয়া করা ১৭টি মাদানী ফুল, প্রায় সব মাদানী ফুল মাকতাবুল মদিনা বাবুল মদিনা করাচি থেকে প্রকাশিত আহসানুল ভিয়া লি আদাবি দোয়া মা শরহে জাইলিল মুদ্দাআ লি আহসানিল ভিয়া নামক গ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে। নাম্বার ২, দোয়াতে সীমা অতিক্রম করবেন না, যেমন আম্বিয়া কিরাম আলাইহিম সালামের পদমর্যাদা চাওয়া বা আসমানে আরোহণের আকাঙ্ক্ষা করা। এছাড়া উভয় জগতের সমস্ত কল্যাণ ও সর্বপ্রকার গুণাবলী চাওয়াও নিষেধ, কারণ এসব গুণাবলীর মধ্যে আম্বিয়া কিরাম আলাইহিম সালামের পদমর্যাদাও রয়েছে, যা অর্জন করা যাবে না। নাম্বার ৩, যেটা অসম্ভব বা অসম্ভবের কাছাকাছি সেটা দোয়া করবেন না। সুতরাং সব সময়ের জন্য সুস্থতা নিরাপত্তা চাওয়া যে মানুষ সারা জীবন কখনো কোনো প্রকার কষ্টে পতিত হবে না, এটা হলো অসম্ভব বিষয়ের দোয়া চাওয়া। অনুরূপভাবে লম্বাকৃতির মানুষের ক্ষুদ্র আকৃতির হওয়ার জন্য কিংবা ছোট চক্ষু বিশিষ্টের বড় চোখ লাভের দোয়া করা নিষেধ, কারণ এটা এমন কাজের দোয়া যেটার উপর কলম জারি হয়ে গেছে, অর্থাৎ এটা পূর্বে লিপিবদ্ধ হয়ে গেছে। নাম্বার ৪, গুনাহের দোয়া করবেন না, যেমন অন্যের ধন যেন আপনার মিলে যায়, কারণ গুনাহের আশা করাও গুনাহ। নাম্বার ৫, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার দোয়া করবেন না, যেমন অমুক আত্মীয়দের মধ্যে ঝগড়া বিবাদ লেগে যাক। নাম্বার ৬, আল্লাহ পাকের দরবারে শুধুমাত্র নিকৃষ্ট বস্তু চাইবেন না, কেননা পরওয়ারদিগার আল্লাহ পাক খুবই ঐশ্বর্যশালী, তাই নিজের মনোযোগ সর্বদা তারই প্রতি রাখুন আর প্রতিটি বস্তু তারই কাছে চান। নাম্বার ৭, দুঃখ ও বিপদে ভীত হয়ে নিজের মৃত্যুর দোয়া করবেন না। মনে রাখবেন, পার্থিব ক্ষতি থেকে বাঁচার জন্য মৃত্যু কামনা করা নাজায়েজ ও দীন ধর্মের ক্ষতির ভয়ে মৃত্যু কামনা করা জায়েজ। অর্থাৎ যেমন এই দোয়া করা যে, হে আল্লাহ পাক, আমার দ্বারা দীন ধর্মের সুন্নতের ক্ষতি হওয়ার পূর্বেই আমার মৃত্যু নসিব হোক। নাম্বার ৮, শরীর প্রয়োজন ব্যতীত কারো মৃত্যু ও অনিষ্টতা অর্থাৎ ধ্বংস এর দোয়া করবেন না। অবশ্য যদি কোনো কাফিরের ঈমান গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় বিশ্বাস বা প্রবল ধারণা হয় এবং তার বেঁচে থাকাতে দিনের ক্ষতি হয়, অথবা কোনো অত্যাচারীর তওবা করার ও অত্যাচার ত্যাগ করার আশা না থাকে এবং তার মৃত্যু ধ্বংস সৃষ্টিকুলের জন্য উপকার হয়, তবে এ ধরনের মানুষের জন্য বদদোয়া করা শুদ্ধ হবে। নাম্বার ৯, কোনো মুসলমানকে এ বদদোয়া দেবেন না যে তুমি কাফির হয়ে যাও, কারণ অনেক আলিমের মতে এ ধরনের দোয়া করা কুফরি। আর বাস্তব সত্য এটাই যে, যদি কুফরকে ভালো এবং ইসলামকে মন্দ জেনে এরূপ বলে তবে নিঃসন্দেহে কুফরি, অন্যথায় বড় গুনাহ, কেননা মুসলমানের অমঙ্গল কামনা করা হারাম। বিশেষত অমঙ্গল চাওয়া যে অমুকের ঈমান নষ্ট হয়ে যাক, সব ধরনের অমঙ্গল থেকে নিকৃষ্ট। নাম্বার ১০, কোন মুসলমানকে এই বদদোয়া দেবেন না যে তার উপর খোদার গজব অবতীর্ণ হোক আর তুই দোজখে যা, কারণ হাদিস শরীফে এটার প্রতি নিষেধাজ্ঞা রয়েছে। নাম্বার ১২, যে কাফির হয়ে মৃত্যুবরণ করেছে তার জন্য ক্ষমার দোয়া করা হারাম ও কুফরি। নাম্বার ১৩, এর দোয়া করা হে আল্লাহ পাক সকল মুসলমানের সমস্ত গুনাহ ক্ষমা করে দাও জায়েজ নেই, কারণ এতে ওইসব হাদিসে মুবারাকার মিথ্যা প্রতিপন্ন করা হয়ে থাকে যেগুলোতে অনেক মুসলমানের দোজখে যাওয়া সম্পর্কে বর্ণিত রয়েছে। তবে এভাবে দোয়া করা সমস্ত উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাগফিরাত অর্থাৎ ক্ষমা হোক বা সকল মুসলমানের ক্ষমা হোক জায়েজ। নাম্বার ১৪, নিজের ও নিজের বন্ধু বান্ধব পরিবার পরিজন ও ধন সম্পদ এবং সন্তান সন্ততিদের জন্য বদদোয়া করবেন না, জানা নেই যে যদি সেই মুহূর্তটা দোয়া কবুল হওয়ার সময় হয়ে থাকে আর বদদোয়ার প্রভাব প্রকাশ হওয়াতে পরে আবার যেন অনুশোচনা করতে না হয়। নাম্বার ১৫, যে বস্তু অর্জিত হয়েছে অর্থাৎ নিজের কাছে বিদ্যমান রয়েছে সেটা দোয়া করবেন না, যেমন পুরুষেরা বলবে না যে হে আল্লাহ পাক আমাকে পুরুষ করে দাও, কারণ এটা তামাশা করা। তবে এরূপ দোয়া যাতে শরীয়তের নির্দেশ পালন বা বিনয় ও বন্দেগীর বহিঃপ্রকাশ অথবা আল্লাহ পাক ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা অথবা ধর্ম বা ধার্মিকদের প্রতি অনুরাগ বা কুফর ও কাফিরদের প্রতি ঘৃণা ইত্যাদির ফায়দাসমূহ অর্জিত হয় তাহলে তা জায়েজ, যদিও এই বিষয়গুলো অর্জিত হওয়া নিশ্চিতভাবে হয়। যেমন দুরুশরীফ পাঠ করা, ওয়াসিলা, সিরাতে মুস্তাকিম সঠিক পথের, আল্লাহ রাসূলের শত্রুদের উপর শাস্তি ও অভিসম্পাতের দোয়া করা। নাম্বার ১৬, দোয়াতে সংকীর্ণতা করবে না, যেমন এভাবে চাইবে না যে হে আল্লাহ পাক শুধু আমার উপর দয়া করো বা শুধুমাত্র আমাকে ও আমার অমুক অমুক বন্ধুকে নিয়ামত দান করো। উত্তম হলো সকল মুসলমানকে দোয়াতে অন্তর্ভুক্ত করে নেয়া। এর একটা উপকারিতা এটাও হবে যে যদি নিজে ওই নেক বিষয়ের হকদার নাও হয় তবে নেককার মুসলমানদের ওসিলায় তা পেয়ে যাবে। ১৭, হুজ্জাতুল ইসলাম হযরত সাইয়েদনা ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, দৃঢ় বিশ্বাসের সাথে দোয়া করবেন ও কবুল হওয়ার প্রতি পূর্ণ আস্থা রাখবেন। ১৫টি কুরআনি দোয়া,
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান্নার।
কানজুল ইমান থেকে অনুবাদ, হে আমাদের প্রতিপালক আমাদেরকে দুনিয়াতে মঙ্গল দাও ও আখিরাতের মঙ্গল দাও এবং আমাদেরকে দোজখের আগুন থেকে বাঁচাও।
রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা।
কানজুল ইমান থেকে অনুবাদ, হে আমাদের প্রতিপালক আমরা যদি বিস্মিত হই কিংবা ভুল করি তবে আমাদেরকে পাকড়াও করিও না।
রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা।
কানজুল ইমান থেকে অনুবাদ, হে আমাদের প্রতিপালক আমাদের উপর ভারী বোঝা রেখো না যেমনি ভাবে তুমি আমাদের পূর্ববর্তীদের উপর রেখেছিলে।
রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।
কানজুল ইমান থেকে অনুবাদ, হে আমাদের প্রতিপালক হিদায়াত দেওয়ার পর আমাদের অন্তরকে বক্র করো না এবং আমাদেরকে তোমার পক্ষ থেকে রহমত দান করো, নিশ্চয় তুমি মহান দাতা।
রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার।
কানজুল ইমান থেকে অনুবাদ, হে আমাদের প্রতিপালক আমরা ইমান এনেছি অতএব আমাদের গুনাহ ক্ষমা করে দাও এবং আমাদেরকে দোজখের শাস্তি থেকে বাঁচাও।
রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার।
কানজুল ইমান থেকে অনুবাদ, হে আমাদের প্রতিপালক তুমি আমাদের গুনাহ ক্ষমা করো ও আমাদের মন্দ কর্মগুলোকে নিশ্চিহ্ন করে দাও এবং আমাদের মৃত্যু নেককারদের সাথে করো।
রব্বানা লা তাজআলনা মা'আল কওমিজ জালিমিন।
কানজুল ইমান থেকে অনুবাদ, হে আমাদের প্রতিপালক আমাদেরকে জালিমদের সঙ্গী করো না।
রব্বানা আফরিগ আলাইনা সবরাও ওয়া তাওয়াফফানা মুসলিমিন।
কানজুল ইমান থেকে অনুবাদ, হে আমাদের প্রতিপালক আমাদের উপর ধৈর্য বর্ষণ করো এবং আমাদেরকে মুসলমান হিসাবে উঠাও।
রব্বি জাআলনি মুকিমা সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ।
কানজুল ইমান থেকে অনুবাদ, হে আমাদের প্রতিপালক আমাকে ও আমার কিছু বংশধরকে নামাজ প্রতিষ্ঠাকারী হিসেবে রাখো, হে আমাদের প্রতিপালক আমাদের দোয়া কবুল করে নাও।
রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।
কানজুল ইমান থেকে অনুবাদ, হে আমাদের প্রতিপালক যেই দিন হিসাব কায়েম হবে সেদিন আমাকে ও আমার পিতামাতাকে এবং সকল মুসলমানকে ক্ষমা করে দাও।
রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন।
কানজুল ইমান থেকে অনুবাদ, হে আমার প্রতিপালক, ক্ষমা করো ও দয়া করো, আর তুমি সর্বাপেক্ষা অধিক দয়ালু। নাম্বার 12,
রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
কানজুল ইমান থেকে অনুবাদ, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দান করো আমাদের স্ত্রীগণ এবং আমাদের সন্তান সন্ততি থেকে চোখের শীতলতা, আর আমাদেরকে মুত্তাকিদের আদর্শ বানাও। নাম্বার 13,
রব্বানা গফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহীম।
কানজুল ইমান থেকে অনুবাদ, হে আমার প্রতিপালক, আমাদেরকে ক্ষমা করে দাও, আর আমাদের ওই সমস্ত ভাইদেরকে যারা আমাদের পূর্বে ঈমান এনেছে, আর আমাদের অন্তরে ঈমানদারদের প্রতি হিংসা বিদ্বেষ রাখিও না, হে আমাদের প্রতিপালক, নিশ্চয় তুমি অতি দয়াদ্র দয়াময়। নাম্বার 14,
রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন।
কানজুল ইমান থেকে অনুবাদ, হে আমাদের প্রতিপালক, শয়তানের প্ররোচনা সমূহ থেকে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি। নাম্বার 15,
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
কানজুল ইমান থেকে অনুবাদ, হে আমার প্রতিপালক, তুমি ওই দুজনের অর্থাৎ পিতামাতার উপর দয়া করো যেমনিভাবে ওই দুজন আমাকে শিশুকালে প্রতিপালন করেছিল। আয়াতুল কুরসির 4টি ফজিলত। নাম্বার 1, হাদিস শরীফে বর্ণিত রয়েছে এই আয়াত কুরআনে মাজিদের আয়াতগুলোর মধ্যে খুবই মহত্বপূর্ণ আয়াত। নাম্বার 2, হযরত সাইয়েদুনা উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, হে আবু মুনজির, তুমি কি জানো কুরআনে পাকে যে সমস্ত আয়াত তোমার মুখস্থ রয়েছে তার মধ্যে কোন আয়াতটি মহান? আমি আরজ করলাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। অতঃপর আল্লাহ পাকের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকে হাত রেখে ইরশাদ করলেন, হে আবু মুনজির, তোমার ইলিম মুবারক হোক। নাম্বার 3, মুস্তাদরাকের একটি বর্ণনায় রয়েছে সূরা বাকারায় এমন একটি আয়াত রয়েছে যা কুরআনে পাকের সমস্ত আয়াতের সরদার। ওই আয়াত যে ঘরে পাঠ করা হয় সেই ঘর থেকে শয়তান বের হয়ে যায়, আর সেটি হলো আয়াতুল কুরসি। নাম্বার 4, আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হুজুর আকরাম নূরে মুজাস্সাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বরে দাঁড়িয়ে ইরশাদ করতে শুনেছি, যে ব্যক্তি প্রতি নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে তাকে জান্নাতে প্রবেশের ক্ষেত্রে মৃত্যু ব্যতীত অন্য কোনো বস্তু বাধা দেয় না, আর যে ব্যক্তি রাতে শোয়ার সময় এটা পাঠ করবে আল্লাহ পাক তাকে তার ঘরকে এবং তার আশেপাশের ঘরগুলোকে নিরাপত্তা দান করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াতুল কুরসির 5টি বরকত। প্রিয় ইসলামী ভাইরা, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার নিম্নলিখিত বরকতগুলো নসিব হবে। নাম্বার 1, সে মৃত্যুর পর জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। নাম্বার 2, সে শয়তান ও জিনের সকল ক্ষতি থেকে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। নাম্বার 3, অভাবগ্রস্ত হলে অল্প কিছু দিনের মধ্যে তার অভাব ও দারিদ্রতা দূর হয়ে যাবে। নাম্বার 4, যে ব্যক্তি সকাল সন্ধ্যা ও বিছানায় শোয়ার সময় আয়াতুল কুরসি এবং এর পরের দুটি আয়াত খালিদুনা পর্যন্ত পাঠ করে নেবে, সে চুরি, পানিতে ডুবে যাওয়া এবং আগুনে পুড়ে যাওয়া থেকে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। নাম্বার 5, যদি পুরো ঘরে কোনো উঁচু স্থানে এটা লিখে তা শিলালিপি আকারে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে ইনশাআল্লাহ সে ঘরে কখনো অভাব আসবে না, বরং রুজি রোজগারে বরকত হবে এবং ওই ঘরে কখনো চোর আসতে পারবে না ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।